ছোট থেকেই কৃষ্ণচন্দ্র দে একটি বিশেষ গুণের অধিকারী ছিলেন। যে কোনো গান একবার শুনলে হুবহু তা গাইতে পারতেন। সে সময়ে শিমলে পাড়ায় খঞ্জনি বাজিয়ে গান গাইতে আসতেন বৈষ্ণব ভিক্ষুকরা। সেদিনও তারা এসেছিলেন সদ্য দৃষ্টিশক্তি হারানো কৃষ্ণচন্দ্রের কানে। সেই সুর যেতেই তিনি কেমন অস্থির হয়ে পড়লেন, সারা শরীরে অনুভব করলেন শিহরণ। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাড়ির দরজা খুলে সেই বৈষ্ণব ভিক্ষুককে বাড়ির ভেতরে নিয়ে এসে বলেছিলেন পুরো গানটি গাইতে। সেই গান শুনে তার মুখে ফুটে উঠেছিল এক স্বর্গীয় তৃপ্তি। তারপরে নিজেই গান গাইতে লাগলেন সেই গান। সেদিন হয়তো কেউ অনুমান করতে পারেননি পরবর্তীতে এই দৃষ্টিহীন কিশোরী হয়ে উঠবেন বাংলা সঙ্গীত জগতের এক কিংবদন্তী সঙ্গীত সাধক, অপ্রতিদ্বন্দ্বী সুরস্রষ্টা। শিমলে পাড়ার মদন ঘোষ লেনে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় সঙ্গীত সাধক কৃষ্ণচন্দ্র দে। 24 আগস্ট 1894 জন্মাষ্টমী তিথিতে জন্ম বলে তার নাম হয়েছিল কৃষ্ণচন্দ্র। তার পিতা শিবচন্দ্র দে, মাতা রত্নমালা দেবী। মা লক্ষ্য করেছিলেন ছেলের সঙ্গীতের প্রতি আগ্রহ, তাই মায়ের উৎসাহেই শুরু হয়েছিল তার সঙ্গীত চর্চা। দৃষ্টিশক্তি হারিয়ে কৃষ্ণচন্দ্র আঁকড়ে ধরেছিলেন সঙ্গীতকেই। প্রথমে নাড়া বেঁধেছিলেন সেকালের বিখ্যাত খেয়াল গায়ক শশীভূষণ দের কাছে। এরপর টপ্পা শিক্ষা নিয়েছিলেন সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে। পরবর্তী সময়ে কৃষ্ণচন্দ্রদের সঙ্গীতের তালিম নেন কেরামাতুল্লাহ খান, বাদল খান, দবির খান, জমিরুদ্দিন খান এবং মহেশচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে। এছাড়াও কীর্তন শিখেছিলেন রাধারমণ দাসের কাছে। তিনি কণ্ঠে মহারাজের কাছেও তবলা শিখেছিলেন। অত্যন্ত পরিশ্রমী এবং তেজস্বী ছিলেন কৃষ্ণচন্দ্র দে। যে কোনো কাজে দক্ষ না হয়ে ওঠা পর্যন্ত তা শেষ করতেন না তিনি। পরবর্তী সময়ে হিন্দি এবং উর্দু উচ্চারণ সঠিক করার জন্য তিনি মৌলবীর কাছে শিক্ষা গ্রহণ করেন। চোখের জ্যোতি হারালেও ক্রমেই সজাগ হয়েছিল কৃষ্ণচন্দ্র দে এর মানস নেত্র। সেকালের বহু সম্ভ্রান্ত পরিবারের মতোই নির্মলচন্দ্র স্ট্রিটের বেচারামচন্দ্রের বাড়িতেও বসত ধ্রুপদী সঙ্গীতের আসর। 1916 নাগাদ সেই বাড়িতে আয়োজিত এক আসরে কেরামাতুল্লাহ খান, আবিদ হুসেন খান আর ছিলেন এক তরুণ বাঙালি শিল্পী, গৌরবর্ণ, পরিপাটি বেশভূষা, সুশ্রী, সুগঠিত দেহ, কিন্তু বিবর্ণ পলকহীন দুটি চোখ। তাকে আসরে নিয়ে এসেছিলেন কেরামাতুল্লাহ খান স্বয়ং। এক সময় কেরামাতুল্লাহ খান গান শুরু করতে বললেন। সেদিন খেয়াল গেয়ে সেই আসর মাতিয়ে দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে। সেই থেকেই কলকাতা এবং মফস্বলের বিভিন্ন আসরে আমন্ত্রণ পেতে শুরু করলেন কৃষ্ণচন্দ্র দে। শিমলে পাড়ার কৃষ্ণচন্দ্র ওরফে বাবু সকাল থেকেই বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ব্যস্ত। মাঝে মাঝে ছেলের ওপরে বিরক্ত হয়ে মা বলতেন, ছেলেটার ওই এক মহাদোষ, সারাদিন শুধু ঘুড়ি আর ঘুড়ি। কাঠফাটা রোদ যখন আকাশটাকে জ্বালিয়ে দিচ্ছিল, সেই জ্বলন্ত আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে ঘুড়ি ওড়ানোয় মত্ত ছিল 13 বছরের সেই কিশোর। এমনই একদিন বিকেলে ছাদ থেকে নেমে এসে মাকে কৃষ্ণচন্দ্র বললেন, চোখটা কেমন যেন জ্বালা জ্বালা করছে, সব কিছু কেমন ঝাপসা দেখছি। ডাক্তার দেখানো হলো। ক্রমেই তার দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। শেষ পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজের এক অভিজ্ঞ চিকিৎসককে দেখানো হয়েছিল। তিনি বললেন, চোখের যা অবস্থা তাতে অন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, তবুও চোখের ড্রপ দিলেন, বলেছিলেন রাত্রে শোয়ার আগে চোখে দিতে, তবুও যা হওয়ার তাই হলো। রাতে শোয়ার আগে ড্রপ দেওয়ার পরেই কৃষ্ণচন্দ্র আর চোখে দেখতে পেলেন না, পুরোপুরি অন্ধ হয়ে গেলেন। আকস্মিক তার দুচোখে নেমে এলো অন্ধকার। সারা জীবন পরনির্ভরশীল হয়ে এবং সহানুভূতির পাত্র হয়েই কাটাতে হলো ডানপিতে মেধাবী কৃষ্ণচন্দ্র দেকে। তার জীবন যেন এক অন্তহীন তমসায় আচ্ছন্ন হয়ে পড়ল। এভাবেই দিন কাটছিল ভয়ঙ্কর বিষণ্নতায়। কৃষ্ণচন্দ্রের গলায় ছিল এক ঐশ্বরিক আকর্ষণ। এমন দরাজ অথচ মিষ্টি গলা সঙ্গীত জগতে খুব কম শিল্পী পেয়েছিলেন। তার গানে একাধারে যেমন ছিল এক পুরুষালী বলিষ্ঠতা, তেমনই মিষ্টতাও ছিল। শুধু রাগ সঙ্গীত নয়, আধুনিক বাংলা গানেও কৃষ্ণচন্দ্র বৈচিত্র্য দেখিয়েছেন। পঙ্কজকুমার মল্লিকের কথায়, সে যুগের শ্রেষ্ঠ পুরুষ গায়ক কৃষ্ণচন্দ্র দে। কালক্রমে কৃষ্ণচন্দ্র নিজেই হয়ে উঠেছিলেন এক প্রতিষ্ঠান। কৃষ্ণচন্দ্র ছিলেন দরদি মনের মানুষ, সৌম্যকান্তি, সদাহাস্য, মিষ্টভাষী। বাড়িতে হোক বা বাইরে, তিনি সবসময় পরিপাটি বেশভূষায় থাকতেন, ব্যাকব্রাশ চুল, গায়ে সিল্কের পাঞ্জাবি, কোচানো ধুতি ইত্যাদি ছিল তার বেশভূষার ধরন। কৃষ্ণচন্দ্রের প্রথম মঞ্চে অভিনয় ছিল 1924 সালে বসন্তলীলা নাটকে শিশির ভাদুরীর আমন্ত্রণে অ্যালফ্রেড থিয়েটারে। এরপর সীতানাটকে তার গাওয়া অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর 1933 সালে সীতা ছবিতেও এই গানটি গেয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে। এছাড়াও জয় বিদ্যাপতি সুন্দরতনু গানটিও জনপ্রিয়তা লাভ করে। অন্যান্য নাটকের মধ্যে ছিল প্রফুল্ল, চন্দ্রগুপ্ত, বিসর্জন, জয়দেব, দেবদাসী ইত্যাদি। একসময়ে শিশির কুমার ভাদুরী রবীন্দ্রনাথের বিসর্জন মঞ্চস্থ করেছিলেন, তাতে অন্ধ ভিখারির চরিত্রে অভিনয় করেন কৃষ্ণচন্দ্র দে। দীনেন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকলেও কৃষ্ণচন্দ্র গান শিখে নিয়েছিলেন রবীন্দ্রনাথের কাছ থেকেই। 1931 কৃষ্ণচন্দ্র নিজের থিয়েটার কোম্পানি খুললেন। এবার তিনি একই সাথে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করতে শুরু করলেন এবং তার নতুন থিয়েটারে শিশির ভাদুরীও অভিনয় করেন। বাংলা থিয়েটারের উন্নতি তখন কৃষ্ণচন্দ্রের ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। এর মধ্যেই শুরু হয় তার সিনেমার যুগ। উদ্বোধনের দিন থেকেই কৃষ্ণচন্দ্রের সঙ্গে সুসম্পর্ক ছিল কলকাতা বেতার কেন্দ্রের। যেদিন বেতার কেন্দ্র স্থাপিত হলো তিনি ছিলেন দ্বিতীয় শিল্পী যিনি একটানা ধ্রুপদী সঙ্গীত গেয়েছিলেন। বেতার কেন্দ্রে কৃষ্ণচন্দ্রের সঙ্গে পরিচয় হয়েছিল চারুচন্দ্র বসুর কন্যা রমা ওরফে তারকবালা। তিনি ছিলেন মিস লাইট নামে পরিচিত। একসময়ে স্টার থিয়েটার ছেড়ে তারকবালা রংমহলে যোগ দেন। সেই সময়ে রংমহলের অন্যতম কর্ণধার ছিলেন কৃষ্ণচন্দ্র দে। সেই সময়ে তারা টুরিং থিয়েটার কোম্পানি খুলেছিলেন। সেই দলে অভিনয় করতেন মিস লাইট ওরফে তারকবালা। মিস লাইট তখন বেতার শিল্পী। বেতার ভবনেই প্রথম সাক্ষাৎ হয় কৃষ্ণচন্দ্রের সঙ্গে। যোগাযোগ বাড়ে রঙ্গমঞ্চের জগৎকে কেন্দ্র করে। মিস লাইট বা তারকবালা বলেছেন, রেডিও বাড়িতে কৃষ্ণচন্দ্রের সঙ্গে আমার আলাপ হলো। মানুষটার দুটি চোখই ছিল না, মানুষ চক্ষে তিনি আমাকে দেখতেন। রেডিও থেকে আমার গান শুনে তিনি আমাকে বড় আপন করে চিনতে পেরেছিলেন। আমাকে সবাই লাইট বলে ডাকত। কৃষ্ণচন্দ্র সে নাম জানতেন, কিন্তু একদিনের জন্যও দেখলেন না সে লাইট আসলে কতটা উজ্জ্বল, কতটা রূপসী। কৃষ্ণচন্দ্র আমাকে সামাজিক স্বীকৃতি দিয়েছিলেন। কৃষ্ণচন্দ্র আমাকে নারীর মর্যাদা দিয়ে আমাকে পূর্ণ করেছিলেন। প্রথাসিদ্ধভাবে বিবাহ হয়েছিল কৃষ্ণচন্দ্র দে এবং তারকবালা অর্থাৎ মিস লাইটের। এক সন্তানের জনক জননী হয়েছিলেন এই দম্পতি। 1973 সালে এক সাক্ষাৎকারে সাংবাদিক গৌরাঙ্গ প্রসাদ ঘোষকে জানিয়েছিলেন তারকবালা, উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন থিয়েটার বায়োস্কোপের মানুষরা আমাকে ভালোবাসতেন, স্নেহ করতেন, কেউ কেউ শ্রদ্ধা করতেন। আজ সব ফুরিয়ে গেছে। আমাদের একমাত্র খোকা 14 বছর বয়সে পা দিয়ে হঠাৎ একদিন আমাদের ছেড়ে চলে গেল। খোকা মারা যাবার পর উনি বড় বিব্রত হলেন আমাকে নিয়ে। সব সময় বলতেন, আমি যেদিন থাকবো না তুমি কেমন করে একলা থাকবে। খোকা মারা যাবার কিছুদিন পর উনিও চলে গেলেন। মৃত্যুর আগে একটা দলিল আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই বাড়িটাই শুধু তোমার রইল, যদি আমার অবর্তমানে তোমার কোনো অসম্মান হয় তুমি এখানেই থেকো। স্বামীর সেই তীর্থে আজীবন পড়েছিলেন তারকবালা। অর্থের প্রতিও কোনো লোভ ছিল না কৃষ্ণচন্দ্রদের। সেই সময়ে কর্নওয়ালি স্ট্রিটে রাধা সিনেমার পাশে একটি ক্লাবে মাঝে মধ্যেই ধ্রুপদী সঙ্গীতের আসর বসত। সেখানে গান করতে গিয়ে কৃষ্ণচন্দ্রের সঙ্গে পরিচয় হয়েছিল তরুণ কবি সুধীন্দ্রনাথ দত্তের এবং তার ভাই সুনীল দত্তের। এই নিয়ে বেশ কয়েকটি মজার ঘটনা রয়েছে। এখানে কৃষ্ণচন্দ্রদে বেশ কয়েকবার গান গেয়েছিলেন। ক্লাবের ফান্ড অনুযায়ী প্রথম অনুষ্ঠানের পরে তাকে 100 টাকা এবং পরবর্তী অনুষ্ঠানে মাত্র 50 টাকা দেওয়া হয়। এরপরে আরও একটি অনুষ্ঠানে যখন তাকে নিমন্ত্রণ করা হয়েছিল সকলেই ভেবেছিলেন তিনি হয়তো আর আসবেন না, কিন্তু কৃষ্ণচন্দ্র এসেছিলেন, গানও গেয়েছিলেন। খামে ভরে তাকে যে টাকা দেওয়া হতো কৃষ্ণচন্দ্র কখনও কোনো অনুষ্ঠানে তা খুলেও দেখতেন না। এভাবেই সুধীন্দ্রনাথ দত্তের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। নানা বিষয়ে তারা আলোচনাও করতেন। এমনই একদিন সুধীন্দ্রনাথ কৃষ্ণচন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন রবীন্দ্র কবিতায় সুর দেওয়ার জন্য। সুধীন্দ্রনাথ কবিতা পড়ে শোনাতেন আর কৃষ্ণচন্দ্র সুর দিতেন। তবু এরপর থেকেই কৃষ্ণচন্দ্র রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী হয়ে পড়লেন। বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ডও করলেন। আধার রাতে একলা পাগল, আমার যাবার বেলা পিছু ডাকে, তোমরা যা বলো তাই বলো, হে মহাজীবন ইত্যাদি। তার দিনলিপি ছিল এই রকম। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে তিনি রেয়াজ করতেন। বেশিরভাগ সময়ই তা তাদের বিখ্যাত সেই বাড়ির বাইরের ঘরটিতে। এক সময় ভোরের দিকে মদন ঘোষ লেনের বাড়ি থেকে বেহালার সুর শোনা যেত। একদিন কৃষ্ণচন্দ্র দে তার ভাইপো প্রভাস দেকে বলেছিলেন সেই বেহালা বাদকের খোঁজ দিতে। পরদিন ভোরবেলা হেদুয়া পার্কে গিয়ে প্রভাস দে দেখেছিলেন সুইমিং পুলের পাশে বসে বেহালা বাজাচ্ছেন এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। প্রভাসবাবু তাকে ডেকে এনেছিলেন বাড়িতে। অ্যাংলো ইন্ডিয়ান সেই ভদ্রলোকের নাম ছিল মিস্টার টাওয়ারিস। জমে উঠেছিল কৃষ্ণচন্দ্রের সঙ্গে তার বন্ধুত্ব। টাওয়ারিসের বেহালার সঙ্গে একটি গানও রেকর্ড করেছিলেন কৃষ্ণচন্দ্র দে। তার জীবন ছিল নানা ঘাত প্রতিঘাতে ভরা, তবু রাগ অভিমান ঘৃণা এগুলিকে তিনি ত্যাগ করতে পেরেছিলেন অন্তরের মহত্ব দিয়ে। একদিন হেদুয়ার ফুটপাত দিয়ে কৃষ্ণচন্দ্র একজনের কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন। হঠাৎই এক বৃদ্ধ ভদ্রলোক তার নাতিকে দেখে চেঁচিয়ে বললেন, ওই দেখ কানাকেষ্ট যাচ্ছে। কথাটা কৃষ্ণচন্দ্র শুনতে পেয়েছিলেন, তবু তার মুখে ছিল সেই সৌম্য স্মিত হাসি। তিনি বলেছিলেন, ঠিক বলেছ ভাই, আমি তো কানাই বটে, তবে শুধু আমি একাই কানা নই, ওপরে যে বেটা বৈকুণ্ঠে বসে মজ করছে সে কেষ্ট বেটাও তো কানা। 1962 সালের 28 নভেম্বর 69 বছর বয়সে তার জীবনাবসান হয়। একই সঙ্গে সঙ্গীত জগতের সঙ্গীত সাধনার এক বর্ণময় যুগও বিলীন হয়ে গিয়েছিল মহাসিন্ধুর ওপারে কৃষ্ণচন্দ্রদের চলে যাওয়াতে। তিনি রেখে যান তার অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা, অসংখ্য শিষ্যকে, তার মধ্যে মান্না দে, শচীন দেব বর্মন, এছাড়াও আরও অনেক। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি সঙ্গীত সাধক কৃষ্ণচন্দ্রদের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। নমস্কার।
এই অডিওটি পছন্দ করতে 5 টিপুন। অডিওটির আইডি নাম্বার আপনাকে SMS করা হবে।